বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 এপ্রিল 2014 এবং ফার্সি 14 ফারওয়ার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরান ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ফের এক সপ্তাহের লকডাউনে বাংলাদেশ, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে খবরগুলো জানিয়ে দেওয়া হবে।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ভিয়েনা বৈঠকে আমেরিকার অংশ নেয়ার দাবি নাকচ করেছে ইরান, বলছে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আগ্রাসী দেশগুলো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, তারা এখন মুক্তির পথ খুঁজছে, ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে হেফাজতকে মদদ দিয়েছে বিএনপি ও জামাত, তথ্যমন্ত্রীর অভিযোগ। এবং সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনা রয়েছে। আমি মোহাম্মদ আমির হুসাইন। আগামী সপ্তাহে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমেরিকা অংশ নেবে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে। আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসবে কিনা তা নিয়ে এই কমিশনের একটি ভার্চুয়াল বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের সঙ্গে চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, আর এতে সভাপতিত্ব করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। বৈঠকে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করার পাশাপাশি এখন আর এ ব্যাপারে সময় নষ্ট না করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আমেরিকা শুক্রবারের বৈঠকে অংশ নিতে চাইলেও ইরানের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। তেহরান বলছে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এই কমিশনের বৈঠকে অংশগ্রহণের যোগ্যতা তার নেই। আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। শুক্রবারের বৈঠকের সিদ্ধান্ত হয় যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার 13 এপ্রিল ভিয়েনায় অনুষ্ঠিত হবে, যেখানে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিরা সশরীরে অংশ নেবেন। ইরান বলেছে আমেরিকা যেমন কোন রকম আলোচনা ছাড়াই 2018 সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনো রকমের আলোচনা হবে না। পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে গতকাল একথা বলেছেন। ওই সূত্র বলেছে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। এর ব্যতিক্রম হলে ইরান আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা করবে না। ওই সূত্র প্রেস টিভিকে আরও বলেছে, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি কর্মকর্তা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরই কেবল তেহরান পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। এক্ষেত্রে পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে ধারণা নিয়ে সামনে এগোচ্ছে তা গ্রহণযোগ্য হবে না বলে বরং ইরানের সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে পাশ্চাত্যের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা কেটে যেতে শুরু করেছে। তিনি আরও বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা টেকনিক্যাল পর্যায়ে প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে প্রাথমিক অচলাবস্থা কেটে গেছে যা আশার আলো দেখাচ্ছে। সালেহি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্লাব হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী সপ্তাহে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর সদর দপ্তরে টেকনিক্যাল আলোচনা শুরু হবে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আগ্রাসনকারী দেশগুলো ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসনকারী দেশগুলো এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এ কারণে তারা এখন মুক্তির উপায় খুঁজছে। গতকাল সন্ধ্যায় ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আতিফি এসব কথা বলেন। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা বিভিন্ন তথ্য সমন্বয়ের ভিত্তিতে কথিত আরব জোটের আগ্রাসনকে চ্যালেঞ্জ করে আসছি, যা রিয়াদ, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও তেলাভিভকে ক্ষুব্ধ করেছে। তবে তারা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বহাল রাখবে ততক্ষণ পাল্টা হামলার মুখে পড়বে। জেনারেল আতিফি বলেন, সৌদি আরব ও তার আরব মিত্র দেশগুলো ইয়েমেন যুদ্ধে পরাজয় স্বীকার করতে চায় না, কিন্তু তাদেরকে যারা যুদ্ধে জড়িয়ে দিয়েছে তারা এখন মুখ রক্ষার জন্য পালানোর চেষ্টা করছে। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বলে অভিহিত করেছেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা এবং অপরাধীদের আড়াল করার অপচেষ্টার এই দুই অপরাধে অপরাধী বলে অভিহিত করেছেন। বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন পোষণের কারণেই এই সমস্ত অপশক্তি মাথা চাড়া দেবার সুযোগ পায়, এমনটি উল্লেখ করেন হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাব দানকালে তিনি এসব মন্তব্য করেন। বিরোধী দলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, আমি অনুরোধ জানাবো কোনো ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না। বিএনপির মহাসচিবের মন্তব্য, সরকার সমর্থিত লোকেরাই সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং নিপুণ রায়ের ফোনালাপ সরকারের বানানো। এর জবাবে ডক্টর হাসান বলেন, নৈরাজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে তা পত্রপত্রিকা সহ সব গণমাধ্যমে আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজত ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে এইসব ঘটানো হয়েছে, আর এদের মদদ দিয়েছে বিএনপি ও জামাত। উস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে হামলা, ধর্মপ্রাণ সাধারণ মানুষের ঘর বাড়িতে আগুন দেওয়া, মানুষের দলিল পত্র যেখানে সংরক্ষিত থাকে সেই ভূমি অফিসে আগুন দিয়ে দলিল দস্তাবেজ পুড়িয়ে দেওয়া, এগুলো একাত্তরের পাক হানাদার বাহিনী করত, এমনটি উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা, ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ওবায়দুল কাদের বলেন, আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। এদিকে লকডাউন প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার দুই তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো লকডাউন চলাকালে খোলা থাকবে। এছাড়া শিল্প কারখানাও খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা শিফটিং এর মাধ্যমে কাজ করতে পারে। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আজকে দিন বা সুদিন আসবে, কিন্তু তার পরিবর্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার হুগলি জেলার ধনেখালীতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বলেন, আজকে দেখুন আজকে দিনের নমুনা, রান্নার গ্যাস 400 টাকা থেকে 900 টাকা হয়েছে, সর্ষের তেল 160 টাকা লিটার, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া হয়েছে। আর মোদি বলছেন আজকে দিন আসবে। অভিষেক হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, অভিষেক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নারী নির্যাতনের বিষয়ে উল্লেখ করে আরো বলেন, বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন, আমরা হিন্দুত্ব শিখলে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে শিখব।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনী দুটি জাহাজ। এসব জাহাজ তিন দিন এই বন্দরে অবস্থান করবে। তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানি নৌবহর ইরানে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইরানের নৌবাহিনী কর্মকর্তা রেজা সেবানি বলেছেন, পাকিস্তানি জাহাজবহর প্রতি বছরই ইরানের বন্দর আব্বাসে নোঙর করে, কিন্তু গত বছর করোনা মহামারীর কারণে নিয়মিত এই কর্মসূচির বাস্তবায়ন সম্ভব হয়নি। রাশিয়া বলেছে, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা যদি রুশ সীমান্তের কাছে ইউক্রেনে আরও সেনা মোতায়েন করে তাহলে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং পরিস্থিতির অবনতি ঘটবে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা যদি ইউক্রেনে সেনা মোতায়েন করে তাহলে মস্কো তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হবে। তুরস্ককে অভিযুক্ত করে গ্রিস বলেছে, তুর্কি সরকার গ্রিসের পানি সীমায় অভিবাসী ভর্তি নৌকা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে গ্রিসের এই দাবি তুর্কি সরকার সরাসরি নাকচ করে দিয়েছে। বিভিন্ন ইস্যুতে তুরস্ক গ্রিসের মধ্যে মতবিরোধ রয়েছে, বিশেষ করে ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম এবং গত বছর তুরস্ক থেকে হাজার হাজার শরণার্থীকে স্থল সীমান্ত দিয়ে গ্রিসে ঠেলে দেওয়ার ঘটনা নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কারাগার থেকে গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ব্রিটিশ অস্ট্রেলীয় নাগরিক কাইলি মুরি গিলবার্ট ইরানে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার রাজনৈতিক ভাষ্যকার টিম অ্যান্ডারসন এক কলামে একথা বলেছেন। এক্ষেত্রে মার্কিন গণমাধ্যম যে তথ্য দিচ্ছে তা মিথ্যা বলে নিন্দা জানিয়েছেন তিনি। আর এর সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের ওপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান তার অবস্থানের কথা জানিয়ে দিল। এই কমিশন এরকম একটি ধারণা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। গতকাল পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল উপস্থিত ছিলেন। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা এতে অংশ নেন। যৌথ কমিশন পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কি করে দ্রুত ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা যায় সে বিষয়সহ আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে। ইরানের একটি সূত্র জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির নির্দেশ অনুসারে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন কাজ শুরু করবে। সূত্রটি আরও জানিয়েছে, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনা এগিয়ে নেয়ার কথা বলছে এবং আমেরিকার সঙ্গে ইরানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আলোচনার যে কথা বলছে ইরান তা মানবে না। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বিবৃতির ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া থেকে দুটি বিষয় উঠে এসেছে যা কিনা পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, পরমাণু সমঝোতার গঠন কাঠামো অনুযায়ী ইরান তার অধিকারের ব্যাপারে কোনো ছাড় দেবে না, কেননা এটি একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি যার প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরান যৌক্তিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে আসবে কিনা সেটাই এখন প্রশ্ন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকাকে শুধু মুখের কথায় নয় কিংবা কাগজে লিখিত আকারে নয় বরং বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তবেই ইরান এতে ফিরে আসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলায় সরকার 5 এপ্রিল থেকে এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান তার প্রতিবেদনে।
বাংলাদেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবেলায় আগামী 5 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া দুপুর 12:30 দিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেনও অনুরূপ সিদ্ধান্তের কথা জানান।
দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দু তিন দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য, এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
তবে আসন্ন রমজানকে সামনে রেখে লকডাউনের ঘোষণায় হঠাৎ করেই দুপুর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, আর তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ।
চালের দাম বেশি, ডালের দাম বেশি, চিনি সবকিছুই দাম বেশি, আর এখন যে পরিস্থিতি করোনা, এভাবে যদি মানে জিনিসের দাম বাড়ে তাহলে আমরা চলবো কিভাবে?
আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য খুবই কষ্টকর অবস্থা।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি করেছে সরকার। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশের সরকার। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরাও আপাতত যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আগামী 9 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ের আগে যারা এই দেশগুলো অন্য থেকে যাত্রা শুরু করেছেন কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী যেসব বাঙালি এখন বাংলাদেশে অবস্থান করছেন তারাও নতুন নিয়মের কারণে যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী যুক্তরাজ্যে গমন করে থাকে। ব্রিটিশ সরকারের নতুন নিষেধাজ্ঞায় বিপদে পড়তে চলছেন এইসব শিক্ষার্থীরাও।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি অংশ আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা বৈঠকে আমেরিকার অংশ নেওয়া দাবি নাকচ করেছে ইরান, বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আগ্রাসী দেশগুলো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, তারা এখন মুক্তির পথ খুঁজছে, ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে হেফাজতকে মদদ দিয়েছে বিএনপি ও জামাত, তথ্যমন্ত্রীর অভিযোগ। এবং সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @wsirib.ir। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098212205323। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।